পলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যাই জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন, যারা পরবর্তী দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আমরা আমিজালি সুন্নাতের অনুষ্ঠান মাদানী মুজাকারার নির্যাস এর বিষয়বস্তু নিয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করে থাকি। আজকেরও আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যথারীতি আমাদের সাথে রয়েছেন আমাদের মনোয়ার ভাই, ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ব আলোচনা করবেন যে বিষয়বস্তুগুলো মাদানী মুজাকারায় বয়ান করা হয়েছিল ইনশাআল্লাহ। আসুন শুরুতেই আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনী খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে, তখন যে কোনো একটি দুরুদ শরীফ আমরা পাঠ করে নেব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত, আল্লাহ তাআলার প্রিয় নবী, আল্লাহ তাআলার শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালকে আমাদের দিন আমার নিকটতম ব্যক্তি সে হবে যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করেছে। আসুন আমরা দুরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেকগুলো জীবন ঘনিষ্ঠ বিষয়বস্তু আমরা আজকের আলোচনা করার চেষ্টা করব। আশা করি গভীর মনোযোগ সহকারে যদি শ্রবণ করি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো, ইলমে দ্বীনের বাহার চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। মনোয়ার ভাই, শীতের আমেজ চলছে আর এই সময়টা আপনার বুজুর্গানের দিনগণ তাদের জন্য বসন্তকাল বলেছেন আর কি। শীতকাল যেহেতু দিন ছোট হয়ে থাকে, রাত বড় হয়ে থাকে, রাতে ঘুমোতে পারেন, আবার ইবাদত বন্দিও করতে পারেন, দ্বিতীয়ত দিনে রোজা রাখতে পারেন। দিন ছোট হওয়াতে রোজা রাখতে কষ্ট হয় না, সেহেতু এই সময়গুলোতে এই শীতকালকে তারা বসন্তকাল বলা হয়। মানে বুজুর্গানের দিনদের জন্য যারা নেককা, রোজা, নামাজি, এর পরহেজগার, মুত্তাকি, ইবাদত যারা বেশি বেশি করেন, রোজা যারা বেশি বেশি রাখেন। কিন্তু আমরা যারা রয়েছি, আমাদের জন্য একটি বিষয় যে আমির ইসলাম বলেছিলেন যে আগেকার বুজুর্গানের দিন তারা যদি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন, তো এভাবে রাখতেন যে কেউ যেন না জানে, এমনকি নিজের স্ত্রীও জানতেন না। এক বুজুর্গ রহমতুল্লাহ আলাই এনার জীবনীতে লেখা রয়েছে, যিনি 20 বছর পর্যন্ত নফল রোজা রেখেছেন, ওনার স্ত্রী পর্যন্ত জানতেন না। সকালবেলা আপনার নাস্তা নিয়ে বের হতেন, খাবার নিয়ে বের হতেন যে নাস্তা করে নেব, ফকির মিস্ত্রিকে এগুলো দিয়ে দিতেন, আবার সন্ধ্যায় এসে উনি রাতে খাবার খেতেন। এভাবে করে 20 বছর ইনি রোজা রেখেছেন, সুবহানাল্লাহ। এভাবে করে আমাদের পূর্ববর্তী বুজুর্গানের দিন যারা ছিলেন তাদের দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে তারা এভাবেই তাদের ইবাদতগুলোকে গোপন করতেন। আমরা যেভাবে গুনাহগুলোকে গোপন করে থাকি, যেন গুনাহের কথা কেউ না জানে, গুনাহের কথা কেউ যেন আমাদের জেনে গেলে আমাদের অবস্থা কী হবে, সেভাবে বুজুর্গানি কেরামগণ নিজের নেকিগুলোকে গোপন করতেন। কি বলবেন সম্পর্কে?
আমরা বুজুর্গানের দিনের যে গোপনে ইবাদতের আগ্রহ আর ইবাদত গোপন করার, একটা হলো গোপনে ইবাদত করা আর ইবাদতকে গোপন করা, দুটো বিষয়ের যে আগ্রহ আমরা শুনেছি এটা আসলে অতুলনীয়। আর এটা একদিনে শুনলে কিন্তু আমাদের মধ্যে চর্চা আসবে না, আমরা যদি আমাদের জীবনকে পর্যবেক্ষণ করি তো দেখব কোনো না কোনো বাহানায়
আমরা বলে
আমাদের সকল ইবাদতে প্রকাশ করে দিয়েছি। তো এর মধ্যে না ইখলাস না কি রিয়া থেকে বাঁচতে পেরেছি, আল্লাহ হেফাজত করুক। তো গোপন ইবাদতের অসংখ্য ফজিলত রয়েছে, কিতাবে বর্ণিত রয়েছে গোপন ইবাদতের ফজিলত 70 গুণ।
সুবহানাল্লাহ।
যখনই এটা প্রকাশ করে দেয় বান্দা, এটার ফজিলত কমে 10 গুণে চলে আসে। তারপরও যদি তার আগ্রহ থাকে তাহলে সেটা রিয়ায় গিয়ে পর্যবসিত হয়।
তো আপনার এই ইবাদতকে মানুষের নিকট বলার যে একটা আগ্রহ, এই আগ্রহ যখন থাকবে তখন এটা রিয়ার মধ্যে পড়ে যাচ্ছে।
তো এই জন্য যে বিষয়টা আমাদের উচিত হবে যে ইবাদত করা, ইবাদতের মাত্রা বাড়িয়ে দেয়া, ছাড়া যাবে না। আর ইসলামের মধ্যে এমন সিস্টেম আল্লাহ রেখেছেন যে আপনি বলবেন যে আমি সব ইবাদত গোপন করব, সেটা হলে ইসলামিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে যে তাকে দিয়েছেন, নামাজ মসজিদে গিয়ে জামাত সহকারে পড়া, শারীরিক ওজন না থাকলে, তো এটা কিন্তু আমাদের জন্য সে একটা মহান দৃষ্টান্ত। নফসের সাথে যুদ্ধ করে ইখলাসের সাথে রিয়ামুক্ত হয়ে ইবাদত করা, এটা কিন্তু প্রকাশ, এটা আপনি গোপনে করার কোনো সুযোগ নেই। তো এই জন্য কেউ যদি এই জেহেন বানিয়ে নেয় আমি সব গোপন করব, তো এটাও ইসলামের অনুমতি নেই।
আমি
এখন থেকে ইবাদত গোপন করবো, আসলে দেখতে হবে কিভাবে গোপন,
কোনটা গোপন করতে হবে কোনটা হবে না, সেটা আমাকে বুঝতে হবে। এখন কেউ নফল রোজা রাখলো সোমবারের দিন, বারবার মানুষের সামনে পানির পিপাসা লাগছে
বা তাড়াহুড়া করা, বাসা যেতে হবে,
ইফতারি বানাতে হবে, ইফতারি কিনতে হবে, আজকের ঘরের মধ্যে কিছু ভালো খাবার পাকিয়েছে আমার জন্য, কেন ভাই ভালো খাবার কেন, আমি রোজা রেখেছি আজকে, এভাবে একটা বাহানা আর কি হয়ে যায়। আবার কেউ যদি খাবার খায় তো কেউ নাস্তা করছে পানি করছে তার কাছে কাছে গিয়ে ঘুর ঘুর করা, সে আমাকে অফার করে খাবারের আর আমি তাকে বলতে বাধ্য হই যে আমি রোজাদার। তো এভাবে করে আপনার ই করা, আর দেখুন কিছু হিকমত আছে, আপনি কোথাও আছেন, দূরে আছেন, দূরে থাকলেও ঘর থেকে কিন্তু জিজ্ঞেস করাই হয় খাবার খেয়েছো কিনা, তো সকালে নাস্তা হলো কিনা, দুপুরে খাবার হলো কিনা, রাতে কখন খাবার হলো, তো এই যে ইত্যাদি, তো এর মধ্যে হিকমত আছে। না বলার, কেউ যদি চায় যে আমি বলবো না, তার না বলার পিছনে অনেকগুলো কি আপনার হিকমত আছে,
এই বিষয়ে
স্টাডি করতে হবে। সাহেরিতে সে খানা খেলো সকালবেলা, সকাল সকাল কেউ যদি ফোন করে খাবার খেয়েছো কিনা, যদি বলে হ্যাঁ খাবার খেয়েছি, আমি খাবার তো খেয়েছি, তো মিথ্যা তো হলো না,
খুব সকাল সকাল খেয়ে নিয়েছি,
হ্যাঁ হয়ে গেছে, জিজ্ঞাসা করে যে কখন খেয়েছে
কেন খেয়েছে,
হ্যাঁ। আবার দুপুরবেলা যদি আপনার জিজ্ঞাসা করে যে আমি পরে খাবো, তো ইয়ে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিকমতে জবাব হয়ে যাচ্ছে। আর সাধারণত এতটা গভীরে গিয়ে কেউ জিজ্ঞাসা করে না, মা বাবা স্ত্রী পুত্র যারাই থাকে কি খেয়েছো কি না কি, এড়িয়ে যাওয়ার একটা পন্থা আছে। কিন্তু
আমি যদি আমরা চাই এই বিষয়ে দুইটা বিষয় বলেছি, যে প্রথমত দেখতে হবে যে আমার এড়িয়ে যাওয়ার জ্ঞান আছে কি, যদি এড়িয়ে যাওয়ার জ্ঞান না থাকে তাহলে সে মিথ্যা বলে
এখন, হ্যাঁ মিথ্যা বলা সেটা একটা কবিরা গুণ,
কবিরা গুণ। আমি নফল রোজা গোপন করার জন্য মিথ্যা বলছি, রিয়ায় পড়ার জন্য মিথ্যা বলছে, আর মিথ্যা হলো কবিরা,
কবিরা গুণ,
এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো অনেক সময় দেখা যায় গোপন করার মধ্যে আরো রিয়া নিজের মধ্যে তৈরি হয়।
আচ্ছা,
এই জন্য আমিনুল হাসান বলেছেন যে অনেক সময় বলে দেয় রোজা রেখে, তো এইভাবে। তো এটা হলো যে ভালো নিয়ত করে আমল প্রকাশ করা, অন্যকে উৎসাহিত করার জন্য এটা।
এখন ঘরের মধ্যে অনেকেই আছে যে সঙ্গ পেলে রোজা রাখতে পারে, অথবা আপনার হাজবেন্ড সে রোজা রাখবে যদি বলে,
ইসলামের সাথে দেখা হয়েছে
সে রোজা রাখতে পারে,
সে বলল যে আমি বললাম খাবার খান বা চা খান, বলে রোজা রেখে, তো বলতে গিয়ে বলল যে আসলে বাবা মা রাখে, তো এই জন্য সৌভাগ্য হয়। তো মাদানী চ্যানেল দেখেন, তারা এই যে বুজুগানে যে বসন্তকাল বলেছেন যে রাত অনেক দীর্ঘ, এটা আমি একাধিকবার খেতে পারবো, আর দিনটা ছোট, রোজা রাখা সহজ। সেই পিতামাতা, লেখকার পিতামাতা রোজা রাখে বিদায়, সন্তানের মধ্যে সেই প্রভাব,
প্রভাব
পড়ে। তো এইভাবে যদি ওটা করা হয় সেটাও ভালো,
ভালো নিয়ত সহকারে ঘরের মধ্যে আছে, মাও রাখে বোনরাও রাখে, তো সেক্ষেত্রে মনে করিয়ে দিল,
হ্যাঁ হ্যাঁ
আগামী বৃহস্পতিবার অথবা আইএমবি যে রোজা রয়েছে, অমুক রোজা রয়েছে, রসি পাক রহমতুল্লাহ আলাই ওরস শরীফ চলে গেল তখন রোজা, এর আগে মিলাদুন্নবীর রোজা, এর আগে মুহারমের রোজা, অর্থাৎ কেউ যদি ইচ্ছে করে যে আমি রোজা রাখতে চাই, সামে দাউদি হতে পারে, মানে বিভিন্নভাবে সে ইচ্ছে করলে এগুলো রোজা রাখার জন্য আপনার তার গিয়ে উৎসাহ প্রদান করতে পারে। উৎসাহ প্রদান করতে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে আমরা রিয়াকারীর মধ্যে যেন না পড়ে যাই, কেননা রিয়াকারীর ব্যাপারে আসছে তাদের আমল তাদের মুখে ছোড়া হবে এবং অধমুখে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, আর বলা হবে এই আমলগুলো আমার জন্য করা হয়নি, তুমি লোকের বাহবা পাওয়ার জন্য, লোকদেরকে মানুষদেরকে খুশি করার জন্য, মানুষ যেন তোমাকে নেককার মনে করে সেজন্য তুমি এই কাজগুলো করেছ। সেজন্য দর্শক শ্রোতা আমাদের উচিত হচ্ছে আমরা যে ইবাদত বন্দেগীগুলো করব, বিশেষ করে নফল ইবাদতগুলো যারা আমরা করব, তারা এই ইবাদতগুলো আমরা গোপনে করার চেষ্টা করি। সেক্ষেত্রে রোজা হতে পারে, দান খয়রাত হতে পারে, আমরা যে দান করে থাকি এটা গোপনে দেয়াটা বেশি উত্তম রয়েছে। এখন আপনি কাউকে দান করলেন, এখন তার থেকে আপনি ফায়দা নেবেন এটা তো হতে পারে না। দান করেছেন, এখন আপনাকে দেখলে একটু তিনি সমীহ অবশ্যই করবে, এলাকার মধ্যে দানবীরদেরকে সমীহ অবশ্যই করবে, তার থেকে ই হয়েছে। এখন আপনি এই সমীহটা যদি আপনি ওইভাবে নেন যে আমি তাকে কি দিয়েছি বিদায় তো আমাকে অবশ্যই রেসপেক্ট করবে, রেসপেক্টটা এভাবে নিলে কিন্তু আপনার এই দান বিফলে যে হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। এজন্য আমরা যারা দান করে থাকি মসজিদে হোক, মাদ্রাসাতে হোক, অথবা কোনো ফকির মিসকিনকে হোক, আমি এমনভাবে দান করি যেন কেউ না দেখে, সে আর আমি এবং আমার মহান রব তাআলা যেন এর সাক্ষী হয়ে যায় এবং এটা ইখলাসের সাথে যেন হয়ে যায়, তাহলে দেখা যাবে এই দানের বদৌলতে, এই দানের বদৌলতে ইনশাআল্লাহ আখেরাতের মধ্যেও কামিয়াব হবে, দুনিয়াতেও কামিয়াব হবে। আমি একটা অনুষ্ঠান দেখতেছিলাম আব্দুল হাবিব ভাইয়ের, তো আমাদের টেলিফোন গেল এর মধ্যে, তো টেলিফোনের মধ্যে এক ইসলামী বোন, তিনি মাদানী চ্যানেল দেখতেছিলেন, তো উনি ওমরা করার জন্য, মানে ওনার যে হাজবেন্ড বাচ্চার বাবা, ওমরা করার জন্য 50,000 টাকা উনি রেখেছেন যে আমি ওমরাতে যাব। এখন ওই ইসলামী বোন রেখেছেন তার ওয়াইফের কাছে, ওই ইসলামী বোনের কাছে রেখেছেন, তো যখন মাদানী চ্যানেল দেখছেন তো উনি সাথে সাথে ওই টাকাটা ট্রান্সফার করে দিয়েছেন টেলিফোনে, মানে 5,000-10,000 টাকা করে ছিল, 5টা টেলিফোন উনি দিয়ে দিতেন এবং উনি ওই টেক্সট লিখে দিয়েছেন যেটা ওমরার টাকা জমানো ছিল, ওমরাতে না গিয়ে এটা কি টেলিফোনে দিয়ে দিলেন। একটা কুরিয়া বসে কোনো এক স্থানীয় ভাই এই মাদানী চ্যানেল দেখতেছিলেন, আব্দুল হাবিবের মেসেজ পড়লেন, উনির সাথে সাথে ওই স্থানীয় ভাই মেসেজ করছেন যে আমি এই ফ্যামিলির যতজন আছে সবাইকে ওমরাতে পাঠাই দেব। মানে দেখেন সাথে সাথে বোলাওয়া কেমনে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে,
একজনের জন্য টাকা,
একজনের জন্য
আল্লাহ তাআলা সকলের জন্য,
সাতজনকে কি হয়, মানে টোটাল 7 জনকে ওই ব্যক্তি ওমরাতে পাঠিয়ে দিলেন এবং আনুষঙ্গিক আরো খরচাদি ইত্যাদি ইত্যাদি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা দান করি, গোপনে দান করার যে একটা আপনি করেই দেখুন যে একটা ভিতর থেকে একটা যে ই আসবে, আবার পাশাপাশি শয়তানের ধোকাও আসবে, বলে দে না বলে দে না। আপনি দেখবেন আমাদের কল সেন্টারে কি হয় জানেন, হতে পারে দর্শকদের এটা ই না যে কনফার্মেশনের জন্য ওরা ওনারা ই করতে পারেন, আপনার টিভি স্ক্রিন নাম্বার দেখানো হয়, বিকাশ নাম্বার, এই নাম্বারে কল করে প্রথমে কনফার্ম হলো, এখন আমাদের কল নাম্বারে কল করবে, আবার আমাদের আইপি নাম্বার আছে লাস্টে 111, এই নাম্বারে কল করবে, অর্থাৎ টেলিফোনের দিন এই আমি কল সেন্টারে ছিলাম এটা দেখলাম আর কি, ওখানেও কল, এখানেও কল, আবার এখানেও কল, আবার কনফার্মেশন করেও কল। এটা বদগুমানি, মানে এর জন্য বললাম যে গোপন দানের যে একটা অপশন, যে আমি গোপন দান করছি, যখন আমি টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারেই আমি টাকা পাঠিয়ে, কনফার্মেশন হওয়ার পরেও আরো 3-4 জায়গায়, আবার সোশ্যাল মিডিয়াতেও মেসেজ করা যে টাকা পেয়েছেন কিনা,
মানে এখানে একটু
ক্ষেত্রে নিয়ত গুলিকে চেক,
নিজের নিজের নিয়তকে চেক করার জন্য আমি বলছি যে নিজের কোন নিয়তে আমি মানে দান করার পর কনফার্মেশন হওয়ার পরেও আমি তিন চার জায়গায় আমি কল দিলাম, এটা দর্শকদেরকে মানে আমি আমি বলছি এভাবে করে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নিয়তকে আমাদের চেক করা উচিত যে আমি যে দান করলাম এই দানটা আপনার ইখলাস কতটুকু ছিল, আল্লাহ তাআলার জন্য কতটুকু ছিল, এবং যাকে দান করলাম তার থেকে আমি কোনো ফায়দা নিচ্ছি কিনা, এই জিনিসগুলো আমরা পার্টিকুলার দেখতে হবে। গোপন ইবাদতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন যে ইবাদতের মধ্যে রিয়া, আপনার গোপন ইবাদত না করা, মানুষকে দেখে করা, মানুষের জন্য করাই হচ্ছে রিয়া, লৌকিকতা। এই লৌকিকতার মিসাল দিতে গিয়ে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন যে ইবাদতের মধ্যে লৌকিকতা রিয়া এমনভাবে ঢুকে, খেজুর কি মিষ্টি, খেজুরের চেয়েও মিষ্টি হয়ে ঢুকে, এবং পিপিলিকা পিঁপড়া যে হাঁটে তার শব্দ আমরা পাই না, এর শব্দ আমরা তার পাও অনেক সময় দেখা যায় না ছোটো পিঁপড়ার, ওইভাবে করে ইবাদতের মধ্যে জয়েন্ট হয় রিয়া, আমাদের ইবাদতকে ধ্বংস করে দেয়। সেজন্য এই সম্পর্কে জ্ঞান থাকা আমাদের খুবই জরুরি। যেমন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির যে কিতাবগুলো মিনহাজুল আবেদিন ইহাউল উলুমুদ্দিন, এই কিতাবগুলো আমাদের অধ্যয়ন করা অতীব জরুরি রয়েছে। এর কিছু নির্দেশ, এই কিতাবগুলো যদি আপনাদের অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি এই কোনো আরবি কিতাব উর্দু কিতাবগুলো তো আপনি বাংলাতে যেমন আমির হোসেন লিখিত নেকির দাওয়াত নিতে পারেন, এর মধ্যে রিয়াকারীর যথেষ্ট বয়ান রয়েছে যা আপনি অধ্যয়ন করলে এর মধ্যে চিকিৎসাও রয়েছে, এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ে রিয়া হয়, লৌকিকতা হয়, এর উদাহরণও দেয়া রয়েছে। আমি অধ্যয়ন করলে ইনশাল্লাহ অনেক অংশে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। নেকির দাওয়াত অধ্যয়ন করি, ফয়জানে সুন্নাত অধ্যয়ন করি, ফয়জানে নামাজ কিতাব অধ্যয়ন করি, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত যে কিতাব ও রিসাইলগুলো এগুলো আমরা নেই এবং অধ্যয়ন করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহেতে আসানি হবে। আমিরুল সুন্নাত প্রত্যেক সপ্তাহে একটা কিতাব, ছোট্ট একটি কিতাব পুস্তিকা পড়ার জন্য বলে থাকেন, আমরা সেটাও পাঠ করার মানে মনস্থির করে নেই। যদি আপনাদের কাছে না থাকে তাহলে কল সেন্টারের সাথে যোগাযোগ করুন, ওনাদের মাধ্যমে আপনারা পিডিএফ নিতে পারবেন, এটা অধ্যয়ন করে আপনি আপনার রিপোর্টও কল সেন্টারকে দিন যে আমি হ্যাঁ আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে জিজ্ঞাসাবাদের সিস্টেম যদি থাকে তাহলে বারাকাত হয়, আপনারা আমলের ক্ষেত্রে যখন জিজ্ঞাসাবাদ হবে এজন্য আমলের মধ্যে বারাকাত হবে। নেক আমল রিসালা, পুরুষদের জন্য 72টি নেক আমল, মহিলাদের জন্য 63টি নেক আমল, আমিরুল সুন্নাতের সকল মুসলমানদের জন্য সবক পেশাবজুরের, তো এটা যদি আমরা অধ্যয়ন করতে পারি এবং আমল করতে পারি ইনশাআল্লাহ আশা করি গোপন ইবাদতের প্রতি আমাদের যে একটা দিলের চাহাত স্পৃহা এটা জেগে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, তৌফিক দান করুন। বুজুর্গানে দিলে তো অনেক অসংখ্য আপনার রয়েছে, দোকান করতেন, দোকানের মধ্যে কি করতেন, পর্দা লাগিয়ে দিতেন, ওদিকে নামাজ পড়তেন, মানুষ বুঝতো যে ওখানে হয়তো সে খাবার খাচ্ছে, কতক্ষণ হিসাব নিকাশ করছে।
আপনার কথার প্রেক্ষাপটে আমি পরিশেষে তিনটি কথা বলবো আর কি।
আচ্ছা,
একটা হলো যে যারা এখন দান করছে নিয়মিত প্রকাশ্যে অপ্রকাশ্যে যেভাবে করুক, তো আমি বলবো যে আপনার ইবাদতের মাত্রা সেটা দান অনুদান হোক নকল ইবাদত হোক সেটা না কমিয়ে দিয়ে বরং নিজের মধ্যে ইখলাস এবং নিয়তকে পরিশুদ্ধ করা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। আমি যদি এখন দিচ্ছি, এখন এই যে ইসলামী বলে ঘটনা শুনলাম, সে ওমরার টাকা দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিয়েছে কিন্তু সে চ্যানেলের মধ্যে আব্দুল হাবিবে পড়েছ, কিন্তু আল্লাহ তাআলা প্রতিদান কি দিল, তার ইখলাস, তার নিষ্ঠা, তার এই যে আন্তরিকতা, এটা কারণ আল্লাহ তাআলা প্রতিদান দিল।
জি জি,
তো এই জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, আমলকে ছেড়ে নয়, এক নম্বর। দুই নম্বর হলো যে সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আমলটি রয়েছে যে তিনি দিনে দান করতেন, রাতে দান করতেন, গোপনে করতেন, প্রকাশ্যে করতেন। তো আমাদেরও সাহাবাই
কেরাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে দান করতেন,
জি,
ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
গোপনে দান করতেন, প্রকাশ্যে যেটা এলান করতেন তার থেকে আর গোপনে বেশি দিয়ে দিয়েছেন। তো এই জন্য যে বিষয়টা চর্চা বন্ধ না করা, সেই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি আসার পূর্বে উত্তম পশু ক্রয় করে অলিতে গুলিতে হাঁটাতেন,
আল্লাহ
মানুষ যাতে দেখে সেই কোরবানির প্রতি আগ্রহ
সৃষ্টি হয়,
তার নিয়ত ভালো, তাকে আমরা কখনো তো বলার কোনো প্রশ্নই জাগে না যে রিয়া। তো এই জন্য যে বিষয়টা কোনো কাজে যদি নেকি দাও, দাওয়াত ইসলামের ওপেন চ্যানেলের মধ্যে সবকিছু বলা হচ্ছে, টাকাও কালেকশন হচ্ছে সবকিছু, তামিলুল সুন্নাত বরাবর এটা বলেন গোপনের মধ্যে আফিয়াত, কিন্তু প্রকাশ্য দেয়া দিন ধর্মের কাজগুলো যা থাকে এর মধ্যে নিয়াতটাকে পরিশুদ্ধ করা, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন।
আমিন আমিন আমিন। আমরা আসলে আরেকটি বিষয়ের দিকে যাব, তরিকত। গত মাদানি মুজাকারাতে তরিকতের উপর অনেক ক্ষণ ধরে আলোচনা করেছেন আমিরা সুন্না। তরিকত বলতে কি বোঝায়, শরীয়ত এবং তরিকত কি আলাদা জিনিস? অথবা অনেকেই বলে যখন নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, আরে তুমি শরীয়ত নিয়ে থাকো, আমরা তরিকতের মধ্যে আছি, তুমি এগুলো বুঝবো না, মারিফত নিয়ে, এই ধরনের কথাবার্তা শোনা যায়, কি বলেন?
আল্লাহ পাক আমাদেরকে পথভ্রষ্ট হওয়া থেকে হেফাজত করে। আমিরুল সুন্নাহ তো অনেক কথা বলেছেন, সারমর্ম কিছু কথার মধ্যে আমরা আরজ করবো, সেটা হলো শরীয়ত এবং তরিকত এটা আলাদা কোনো বিষয় নয়। শরীয়ত যেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিকতার মধ্যে প্রস্ফুটিত হয় সেটা, আর তরিকত হলো এটারই অভ্যন্তরীণ একটা অবস্থা। আবার উলামা ইকরাম এইভাবে বলেছেন যে শরীয়ত এবং তরিকত এটা হলো এমন বিষয় যে দুধ আর ছানা। যদি কেউ বলে যে ভাই শরীয়ত লাগবে না, আমরা তরিকতে আছি, তখন সে শরীয়তকে অস্বীকার করল। যদি বলে যে আমার উপরে এটা সাকিদ হয়ে গেছে, আমার উপর রহিত হয়ে গেছে, আমি এখন শরীয়ত থেকে মুক্ত, তা কিতাবে বর্ণিত রয়েছে এটাকে খোলা কুফরি, অর্থাৎ সে শরীয়তকে ইনকার করে বসল। তো এই ধরনের কথা বলা যাবে না। শরীয়ত হলো, বলা হয়েছে যেটা উদাহরণ দিল যে দুধ থেকেই কিন্তু ছানা হয়, আর ছানার জন্য কি প্রয়োজন? দুধের প্রয়োজন, একটা থেকে আরেকটা কখনো বিচ্ছিন্ন হওয়া সম্ভব না। তো উলামা ইকরাম এইভাবে উদাহরণ দিয়েছেন। আরেকটি বিষয় যে যারা বলে যে শরীয়ত হলো রাস্তা, আর আমরা তো রাস্তা পার হয়ে গেছি, তো যারা রাস্তা পার হয়নি তাদের জন্য শরীয়ত। জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ তাআলা বলেন এই কথা বলে যে ঠিকই তারা পার হয়েছে, কিন্তু কোথায়? সেটা হলো জাহান্নামের নিকটে, জাহান্নামে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল শরীয়ত তরিকত হাকিকত মারেফাতের মূল, তিনি কখনো নামাজ ছাড়েননি, তাকে অনুসরণ করার প্রত্যক্ষভাবে যারা অনুসরণ করে সাহাবাই কেরাম তারা কখনো নামাজ ছাড়েননি, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরও নামাজের সময় আসলে তারা ব্যতিব্যস্ত হয়ে মসজিদে চলে যেতেন, নামাজ আদায় করেন। তো এখন আমাদের বুঝতে হবে যে আমরা যাদেরকে মারিফাতের মহান পুরুষ হিসাবে যার কাছে বসে আমরা সবক নেই যে নামাজ লাগবে না, বা শারীরিক অঙ্গ ভঙ্গির মধ্যে এমনভাবে সজ্জিত করা যেটা আমার নবীর শরীয়তে নেই, বিভিন্ন ধরনের কথা বলে, তো সেইগুলো শুধুই ভণ্ডামি, সেগুলো শুধুই মাত্র ইসলামকে কলঙ্কিত করার মতো কাজ, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই জন্য যে বিষয়টা তরিকত চর্চা করা এটা অনেকটাই জরুরি বাতিনি সংশোধনের জন্য। আপনি পূর্বে যেটা বললেন রিয়া, এই রিয়ার বিষয়টা কে বুঝবে? সুমিষ্ট লাগে প্রকাশ করার জন্য, তো যেই বা যারা তরিকত চর্চা করে তরিকতের মধ্যে এটাই যে একটি ইবাদতকে সুসংগঠিতভাবে করা হয় এবং এর মাধ্যমে তার বাতিনি পরিশুদ্ধ, বাহ্যিক শুদ্ধতার সাথে সাথে বাতিনি পরিশুদ্ধতা। কিছু এমন রোগ রয়েছে শারীরিক রোগের মতো, আমরা জানি যে আমাদের উপরে চামড়ার মধ্যে রোগ হয়, আবার ভিতরেও রোগ হয়, মানে বলে হার্টের রোগ ইত্যাদি, তো ভিতরে রোগ কিন্তু দেখা যায় না, অনুভব করা যায়, এই রোগের স্পেশালিস্ট যিনি তিনিই কিন্তু চিকিৎসা করে থাকেন। ঠিক তেমন আমাদের বাহ্যিক যে ঘাটতি, কারো দাড়ি নেই, কারো জুলফি নেই, চুল নেই, বা কারো মাথার মধ্যে টুপিও নেই, পাগড়িও নেই, সুন্নতের কিছুই নেই, কারো পোশাকের মধ্যে সুন্নত নেই, এগুলো আমাদের বাহ্যিক এক একটা রোগ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে রঙিন হব, আমাদের এক একটা রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো, আমরা সুস্থ হব শরীয়তের দিক দিয়ে। ঠিক তেমন এমন কারো মধ্যে রিয়া, তারপরে মিথ্যা বলার প্রবণতা, কুধারণা, এইভাবে অনেক বাতিনি রোগ রয়েছে যেগুলো অন্তরের মধ্যে থাকে, যেগুলো আমাদের তীক্ষ্ণ দৃষ্টি না থাকার কারণে আমরা দেখতে পাই না। তো বুজুগানের দিন আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহর আলোকে এমন ইবাদত যেটা নবী করেছে সেটা এমনভাবে আমাদেরকে সেট করে দিয়েছেন যে এটা যদি কি আমল করে তার এই বাতিনি রোগগুলো দূর হয়ে যাবে। তো এইগুলোই মূলত তরিকতের উপকার। কেউ যদি তরিকত গ্রহণ করে থাকে এমন নয় তার হালাত অন্যরকম হয়ে যাবে, সে মনে হয় অন্য মানে কোনো আসর পড়ে যাবে এমন নয়, বরং
হালে চলে আসবে,
সে তার গুনাহের প্রতি আফসোস সৃষ্টি হবে আর তার নেকির প্রতি জজবা জাগবে,
আখিরাতের প্রস্তুতির জন্য তিনি তৈয়ারি হবে,
তৈয়ারি হবে।
আখিরাত কি সেই জিনিসটা তার মধ্যে জাগ্রত হওয়ার জন্য এই জিনিসটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার জন্য, জানার জন্য, পরিচয় লাভ করার জন্যই হচ্ছে তরিকত।
তরিকত
এই তরিকতকে আমরা অন্যদিকে না নিয়ে গিয়ে আমরা তরিকতের চর্চা সঠিকভাবে করি আলহামদুলিল্লাহ। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামত বরকাত আলিয়া তিনার মাধ্যমেও তরিকতের চর্চা হচ্ছে। হুজুর গোসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাই ওনার একজন খলিফা রয়েছেন কাদরিয়া তরিকার, তো এটাও তরিকতের খিদমত হচ্ছে। তো এই খিদমতগুলো আমরা যাতে করে এমনভাবে না করি যার কারণে তরিকত প্রশ্নবিদ্ধ হয়, আর তরিকতের ব্যাপারে আমরা তো তরিকতের পথ অনুষ্ঠান এর মধ্যে বিস্তৃত আলোচনা আমি নিজেও করেছি, সেটাও দেখা যেতে পারে তরিকত নিয়ে জানার জন্য। তো এখানে লম্বা আলোচনা যদি আমরা করি তাহলে দেখা যাবে যে টাইম পার হয়ে যাবে। একটা কথাই আমরা বলবো যে আমরা যখন তরিকতের রাস্তায় ঢুকব ওই রাস্তাটা ভালো কি না খারাপ সেটা আমাদের দেখে নিতে হবে। নিঃসন্দেহে যদি আপনার কোথাও যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা থাকে, তো যে রাস্তাটা শর্টকাট এবং যে রাস্তাটা ভালো ভাঙাচুরা নাই সেই রাস্তা দিয়েই আপনি অতিক্রম করবেন নিঃসন্দেহে। তো এটা দুনিয়াবী একটা মিসাল, দুনিয়াবী উদাহরণ। তেমনিভাবে আপনি আল্লাহ তাআলার রসুলকে পাওয়ার জন্য কাউকে মাধ্যম হিসাবে কোনো আল্লাহর ওলির সোপর্দ হতে চাচ্ছেন, কোনো আল্লাহর ওলির হাতে হাত রাখতে চাচ্ছেন, কোনো আল্লাহর ওলিকে অনুসরণ অনুকরণ করতে চাচ্ছেন, তার নকশাকদমে চলতে চাচ্ছেন, তো আপনাকে অবশ্যই কী করতে হবে, আপনাকে সঠিক জিনিসটা উপলব্ধি করতে হবে, তার আকায়েদগত দিক থাকতে হবে, তার ইলম আছে কিনা সেটাও দেখতে হবে, তার শরিয়াতের দিক থেকে তিনি পরিপূর্ণতা তার মধ্যে আছে কিনা সেটাও আপনাকে পরীক্ষা করতে হবে, সর্বসাপেক্ষে যেটা হচ্ছে গিয়ে তার যে সিলসিলা তার পীর তার পীর তার পীর তার পীর এভাবে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তার যে এই সিলসিলা রয়েছে ধারাবাহিকতা রয়েছে এটা বজায় আছে কি না মাঝখান থেকে কাট হয়ে গিয়েছে। সমাজের মধ্যে এমন কিছু রেওয়াজ আমাদের এর মধ্যে রয়েছে যে দাদা পীর ছিলেন তার ছেলে পীর তার ছেলে পীর, তাদের মধ্যে যদি ই নাও থাকে মানে শর্তগুলো যদি নাও থাকে তারপরেও লাগে যেন এটা আপনার উত্তরাধিকার সূত্রে পাওয়া যাচ্ছে, এরকম কিন্তু ছিল না। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালা আলাই বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে খেলাফত দিলেন ওনার প্রধান খলিফা, তো উনি কেমন তার সাথে রিশতা কী ছিল, তার কী আত্মীয় ছিল, তার কী সম্পর্ক ছিল তার সাথে, বোঝা যাবে যে তিনি তো তার মুরিদ ছিলেন, খাস মুরিদ ছিলেন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তালা আলাই। এভাবে করে আপনি দেখবেন যতগুলো খলিফা রয়েছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালা আলাই এনাদের অবস্থা দেখেন যে নিকটাত্মীয় তার কয়জন রয়েছেন। হ্যাঁ, বরফি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের ক্ষেত্রেও দেখুন নিকটাত্মীয় ওনার কয়জন রয়েছে, যদিও ওনার খানদানের মধ্যে ওনার সন্তানগণ কামালিয়াত অর্জন করেছেন। কামালিয়াত অর্জন করা এটা তো সুবহানাল্লাহ বিহামদি, যদি পীরের ছেলে কামালিয়াত অর্জন করে নেয় আমিরুল সুন্নাতের বড় শাহজাদা উবাইদুর জাত্তারি মাদানী বলে ওলির ছেলে বলি, এভাবে যদি আপনার কেউ কামালিয়াত অর্জন করে নিঃসন্দেহে তাকে খেলাফত দেওয়া যেতে পারে এবং তিনি তরিকতের ধারাবাহিকতা আপনার শুরু করতে পারেন, ধারাবাহিকতা নিয়ে যেতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে অসরি সংকেত তরিকতের জন্য। তো সেজন্য যারা তরিকতকে আমরা আঁকড়ে ধরার জন্য চাচ্ছি, আঁকড়ে ধরা উচিত, কাউকে পথ দেখানোর জন্য মানুষটা একজন দরকার। সেজন্য যদি আমরা তরিকতকে ধরতে যাচ্ছি তাহলে সঠিকভাবে আমাদের জ্ঞান অর্জন করে আমাদেরকে এই তরিকতের মধ্যে পদার্পণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর আমরা শ্রবণ করলাম শরীয়ত এবং তরিকতের মধ্যে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেউ যদি বলে আমি নামাজ তো জোহরের নামাজ পড়ি বাগদাদ শরীফে, মাগরিবের নামাজ তো পড়ি আমি মদিনা শরীফে, আর ফজরের নামাজ পড়ি আমি মক্কা শরীফে, এরকম যদি কেউ বলে থাকে আর তার দাড়ি এক মুষ্টি নেই, তার মধ্যে ইসলামী যে লেবাস পোশাক এগুলো কিছু নেই, তাহলে বুঝতে হবে এটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছু না, এই তরিকতের ব্যবসা সে পেতে বসেছে এবং এটা এছাড়া আর কিছু না। কেননা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন তরিকতকে নিয়ে আজ থেকে কত বছর পূর্বে ওনার ইন্তেকাল হয়েছে, সুবহানাল্লাহি বিহামদি, উনি বলেছেন যে তরিকত এটা একটা ভালো জিনিস, আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম, ওয়াবাদাকু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলা পাওয়ার জন্য একজন আল্লাহর ওলির কাছে নিজেকে সুপোর্ট করা, বায়াত গ্রহণ করা। তো এই তরিকতকে এখন মানুষ এটাকে দুনিয়া লাভের একটা অংশ বানিয়ে নিয়েছে, দুনিয়া লাভের মাধ্যম তৈরি করে নিয়েছে। তো এরকম যাতে না হয় যে তরিকতকে আমরা দুনিয়া লাভের মাধ্যম বানিয়ে নেই আর তাদের কাছে গিয়ে আমি সাপোর্ট হয়ে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের আমলও চলে গেল, ইমানও চলে গেল। সেজন্য সঠিকভাবে সঠিক জিনিস বুঝে শুনে তারপরে আমাদেরকে এই জিনিসগুলো উপলব্ধি করে তারপর কদম বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। কিছু কল রয়েছে, আমরা কল শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আসবো আলোচনা নিয়ে। জি, কল চালিয়ে দিন।
নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেল অনুষ্ঠান ইল মহিকমতের বাণী, মাশাআল্লাহ, মারহাবা। আলফসানি বাপু রয়েছেন এবং মনোর ভাইও রয়েছেন, খুব সুন্দর একটি অনুষ্ঠান।
আরো কিছু তো বলতে চাচ্ছিলেন কিন্তু সৌভাগ্য হয়নি আশরাফ ভাইয়ের, আল্লাহ বরকত দিক আপনাকে, আপনি আমাদেরকে কল করেছেন। নেক্সট কল।
আমার বাড়ি মুন্সিগঞ্জ, ইল মহিকমতের বাণী অনুষ্ঠানটি অনেক সুন্দর একটি অনুষ্ঠান, এটা থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। এরকম একটি অনুষ্ঠান দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে অত্যন্ত ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন।
জি, আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দিন শেখার, ইলমে দিন প্রচার প্রসার করার তৌফিক এবং জাজবা নসিব করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বারাকাত দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানদের নামাজের প্রতি উৎসাহ কিভাবে দেয়া যায়, মসজিদে কিভাবে নেওয়া যায়, কাদেরকে নেওয়া যেতে পারে, কাদেরকে নেওয়া যাওয়া উচিত না, আমাদের জন্য সর্বোপরি আমাদের সন্তান রয়েছে, নাসল রয়েছে, তাদেরকে আমরা ইবাদতের প্রতি কিভাবে ঝুঁকাবো।
আসলে এটার মূল যে মন্ত্র সেটা হলো প্র্যাকটিক্যাল নিজেকে করা। নিজে যখন পিতা মাতা ঘরের মধ্যে নামাজ পড়বে তো সন্তান অজান্তেই সেগুলো ফলো করবে।
জি,
দেখা যায় যে যখন মাটির মতো কাদা মাটি থাকে তখন এটা এটাকে যেমন খুশি তেমন করা যায়, আর যখন শক্ত হয়ে যায় তখন অনেক কিছু চাইলেই করা যায় না। ঠিক তেমন অনেক পিতামাতা ঘরের মধ্যে মনে করে যে আমার সন্তান এই তো বড় হয়ে করবে, বড় হয়ে পড়বে, এখন এই কাজ করুক, এখন একটু দিয়ে দিই ওদিকে সেদিকে, এই ধরনের কথাবার্তা বলে দেখা যায় যে ছাড় দিয়ে দেয়। হ্যাঁ, অপরাধ করে যাচ্ছে কিন্তু অপরাধ, এটা যে অপরাধ তাকে বোঝানো হচ্ছে না, নামাজ পড়ছে না, এটা তাকে বোঝানো হচ্ছে না যে নামাজ পড়াটা খারাপ, সে এটাকে
নামাজ পড়াটা ভালো।
জি, নামাজ পড়াটা ভালো এটা বোঝানো হচ্ছে না, আর নামাজ না পড়াটা যে খারাপ সেটা। তো এইভাবে দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে যখন একটু বড় হয়ে যায় আর বাচ্চার মধ্যে সেই প্রশিক্ষণ নেই, আর পাশাপাশি পিতামাতার মধ্যেও নামাজের প্রবণতা নেই, এখন সেই পিতামাতার টেনশন হয়ে যায় যে হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, সারাদিন দুষ্টামি করে। আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হয় আপনারা নামাজ পড়েন, মাঝে মধ্যে পড়ি। তো একে তো ছেলে মেয়েদের অভ্যাসটা বাসার মধ্যে তারা প্র্যাকটিক্যাল দেখেনি নামাজের, দ্বিতীয়ত তারা যেই টাইমে নামাজের প্রতি উৎসাহিত হওয়ার কথা তাকে তাদের উৎসাহ দেওয়ার প্রয়োজন ছিল, নামাজের নিয়মকানুন শেখানোর প্রয়োজন ছিল, পিতামাতার দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব ছিল কিন্তু সেই দায়িত্বের মধ্যে অবহেলা। তো সার্বিকভাবে দেখা যায় যে তারা নামাজ থেকে দূরে, আর মনে আর আমরা জানি নামাজ সকল অশ্লীল কাজ থেকে বিরত থাকার একটি মাধ্যম। তো যখনই মানুষ নামাজ থেকে দূরে, একটা বাচ্চা নামাজ থেকে দূরে, নামাজের আমল, নামাজের প্র্যাকটিক্যাল ইবাদত থেকে দূরে, তখন তার মধ্যে অটোমেটিক শয়তান বিভিন্ন কুপ্ররোচনা, কুমন্ত্রণা এবং যত কুখেয়াল, কুকাজ এগুলির মধ্যে সন্তানকে নিয়োজিত করে দেয়। তখন দেখা যায় ছোটবেলা থেকেই অনীহা চলে আসে, অবাধ্যতা চলে আসে। তো সর্বোপরি কথা হলো যে সন্তান নেককার হওয়ার জন্য সন্তান জন্ম দেওয়ার পূর্ব থেকে কিছু নিয়মনীতি রয়েছে, সেইভাবে হক আদায় করা। পরবর্তীতে যখন দুনিয়াতে আসবে তো তখন থেকে ঘরের মধ্যে আমাদের আমাদের দাওয়াত ইসলামী পরিবেশে বলি মাদানী মহল এরকম রাখা, কোনো প্রাণের ছবি না রাখা, আউলিয়া ইকরাম মদিনা শরীফ মক্কা শরীফ এগুলো ঘরের পরিবেশটাকে সজ্জিত রাখা, পাশাপাশি নামাজের বিষয়ে শিক্ষা দেয়া, নামাজের ফজিলত শোনানো। আল্লাহর ওলিদের তো অনেক ঘটনা রয়েছে, তারা এমন এমন কৌশলে নামাজ পড়াতেন সন্তানদেরকে। এক আল্লাহর ওলির ঘটনা ছিল, আম্মা জান ওলির আম্মা হবে, তো তিনি কী করতেন যে নামাজের জন্য উৎসাহিত করতেন আর বলতেন যে তুমি নামাজ পড়বে, নামাজ পড়ার পরে আল্লাহর পক্ষ থেকে অমুক জায়গায় মতো তোমাদের মিষ্টান্ন আনা হবে। তো সে নামাজ পড়তো, তার পছন্দনীয় ছিল সেটা। এটা আমাদের প্রত্যেকটা পিতা মাতার জন্য প্রতারণা যেন না হয় এটা মনে রাখতে হবে, যে রিয়েল
থাকার না,
হ্যাঁ প্রকৃত যাতে সেটাই উৎসাহের জন্য হয়, সাহাবি নিয়েতে আল্লাহ তালা বরকত দিবে। তো ঠিকই ছেলে যখন নামাজ পড়তো, নামাজের পরে সে নির্ধারিত জায়গার মধ্যে মা মিষ্টান্ন রেখে দিতেন, সেটা যে কোনো বস্তুই হতে পারে। তো সন্তান ঠিকই নামাজ পড়তো আর সেই সেখান থেকে তার সেই পছন্দে সে মিষ্টান্ন খেয়ে নিত। তো একদিন মা কোনো কারণে বাইরে ছিল এবং সময় মতো আসতে পারেনি, ছেলের যে নামাজ পড়ার পরে যে সেই মিষ্টান্নটা মা রেখে দিত সেই জায়গাটার মধ্যে আসতে পারেনি, তখন মার মধ্যে পেরেশানি চলে এসে, আল্লাহ আজকে যদি আমার সন্তান সেই জায়গার মধ্যে মিষ্টান্ন না পায় তখন তো আমার সন্তান এই তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, নামাজের প্রতি আগ্রহ চলে যাবে এবং সে এটাকে অন্যভাবে নিতে পারে, তার মধ্যে ইবাদতের আগ্রহ কমে যেতে পারে, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করো। তো যেই জিনিস
মায়ের দোয়া,
যেই মায়ের দোয়াটা অন্তর থেকে আসে সেটা কিভাবে ফিরিয়ে দেওয়া
হয়।
তো মার এই বেটি ব্যস্ততা, মার এই কাকুতি মিনতির দোয়া, তো সে দোয়া করতে করতে বা সেই বিমর্ষ অবস্থা যখন বাসায় আসলো, দেখলো যে সন্তান নামাজ পড়েছে, সন্তান খুব খুশি। তো বলা হলো বাবা তুমি নামাজ পড়েছ জি, মিষ্টান্ন খেয়েছ জি, তখন মায়ের চোখে পানি চলে আসছে, আল্লাহ পাক আমার সেই লাজ দেখেছেন, আল্লাহ আমার সেই নেক প্রচেষ্টা দেখে কবুল করেছেন, আমি যে বান্দাকে দুনিয়াবি সামান্য বস্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শূন্য দেবো না, এটা কোনো সামান্য হতেই পারে না, তো মিষ্টান্ন অফার দিয়েছি উপহার স্বরূপ, আমি যে প্রসেসিংটা অবলম্বন করেছি সেটা আল্লাহ দরবারে মকবুল হয়েছে। তো এইভাবে দেখা গেল সে খুশি হলো এবং আল্লাহ তাআলার সাথে যে সন্তানের যে একটা সম্পর্ক, সুসম্পর্ক গড়ে উঠলো, এটার কারণে মা শুকরিয়া আদায় করলো। তো এইভাবে দেখা যায় যে আউলিয়া ইকরাম বুজুর্গানের দিন এভাবে নামাজের প্রতি উৎসাহিত করতেন, মিথ্যা বলে নয় যে তোমাকে সাইকেল এনে দেবো। দেখা যায় অনেক ফ্যামিলির মধ্যে এমন আছে যে তুমি এটা করো তোমাকে এটা দেবো, পরে দেওয়া হয় না, তখন বাচ্চারা দেখা যায় কি যে ধোকাবাজ, মিথ্যা বলো ইত্যাদি ইত্যাদি বলে পিতা মাতাদেরকে সম্বোধন করে, এটা আমরা সমাজের মধ্যে দেখি। তো ওই ধরনের না, যেটা পারা যাবে সেটাই। একবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাচ্চাকে বললো যে আমি তোমাকে, তুমি আসো তোমাকে কিছু দিব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি কি দিবে বা আসলে কি তুমি দিবে কিনা এই জাতীয় কিছু। তখন বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একটা খেজুর দিব বা এই ধরনের কোনো বস্তুর কথা বলো। তো বলা হলো যে তুমি যদি নাই দিতে তাহলে মিথ্যায় পরিণত হতো, ধোকা হতো। তো এই ছিল অবস্থা। আর আমাদের অবস্থা হলো অসংখ্য ভুরি ভুরি আমরা মিথ্যা আশ্বাস দিয়ে থাকি, কিছুক্ষণ পরে সন্তান যখন সেটা বিশ্বাস করে করে নেয় পরে দেখা যায় সেটা নেয়। তো আমরা মিথ্যা আশ্বাস দেবো না, আমরা যতটুকু পারি এর মধ্যে সন্তানদেরকে উৎসাহিত করে অফার দিয়ে ইবাদতের দিকে আগ্রহী করে তুলব। একটা বিষয় রয়েছে যে সন্তানদেরকে এই বয়স হলে নামাজ শিখা দাও, এই বয়স হলে মার দাও, মার দিয়ে হলো নামাজ, কিন্তু এই জামানাটা বর্তমান সময়টা খুব কঠিন। বর্তমান সময়ে কিছু সময় আমি হয়তো পিটিয়ে হ্যাঁ কান ধরে জোর করে নামাজ পড়াতে পারবো, কিন্তু যখন সন্তান বড় হয়ে যাবে এই নামাজের প্রতি তারা একটা অনীহা চলে আসতে পারে, কিন্তু সেই নেককারদের যুগ থেকে তো আমরা আস্তে আস্তে হ্যাঁ গুনাহে পর্যবেসিত সেই সময়টার মধ্যে চলে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম এবং কৌশলে অবলম্বন করে বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দেওয়া এবং নিজে প্র্যাকটিক্যাল সাথে নিয়ে নামাজ পড়ানোর তৌফিক দান করুন।
শীতকাল, এখন অনেকের হয়তো এরকম মনে হবে যে সন্তান ঘুমোচ্ছে, শীতে না ওঠানোই ভালো, ঠান্ডা লেগে যাবে, তো ই করলে কেমন হবে, উঠায় না অনেকে, এরকমটা আমরা না করি। বড় হলে ওই শীতকালে ওঠার তার জজবা হবে না, মনে রাখবে যে আমার মা বাবা তো আমাকে শীতকালে উঠিয়ে দিতেন। এই জন্য সন্তানদেরকে আমরা নামাজ পড়ানোর চেষ্টা করি। কিতাবে বর্ণিত রয়েছে যে 7 বছর বয়সে নামাজের জন্য তাদেরকে তাকিদ দেয়া, 10 বছর বয়সে নামাজ না পড়লে তার প্রতি কঠোরতা প্রদর্শন করা, এই ব্যাপারগুলো কি কিতাবে বর্ণিত রয়েছে। তো 7 বছরের আগেই কিন্তু অনেকেই দেখা যায় বুঝে, তাকে নামাজ শিখানো, প্রথমত নামাজ শিখিয়ে দেই, এরপরে আমরা তাদেরকে মসজিদে নিয়ে যাই। আবার এমন কিছু বাচ্চা থাকে, ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে যাওয়া হয় মসজিদের মধ্যে, শোরগোল করতে থাকে, তো এদেরকে মসজিদে নিয়ে যাওয়া উচিত না, যতক্ষণ না তাদের মধ্যে এতটুকু ই না হয় যে মসজিদে হাসা যাবে না, জোরে কথা বলা যাবে না, জোরে চলা যাবে না, এই জিনিসগুলো শিখাতে হবে, শেখানোর পরে মসজিদে নিয়ে যেতে হবে। তো এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখব এবং সন্তানকে নামাজের জন্য অবশ্যই আমরা কি করব, উঠাবো, ঘুম থেকে উঠাবো এবং খেয়াল রাখব। আচ্ছা, আপনি দূরে রয়েছেন, কেউ বিদেশে রয়েছেন, কেউ ঢাকাতে, গ্রামে আপনার স্ত্রী সন্তান, এখন আপনি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় খবর নিচ্ছেন, কোথায় আছে আমার ছেলে, কোথায় আছে মেয়ে, কোথায় আছে, আর রাতে খেলো কিনা, সকালে নাস্তা করলো কিনা, কি দিয়ে করেছে, কান্নাকাটি করলো কিনা, দুপুরে কি দিয়ে খাওয়া হয়েছে, আপনি কি কখনো এই কথা বলেছেন, বাবা নামাজ পড়েছে কিনা, মা নামাজ পড়েছে কিনা, আমার সন্তানরা নামাজ আদায় করলো কিনা, আপনার স্ত্রীকে, বাচ্চার মাকে কখনো কি আপনি বলেছেন যে কন্যা সন্তানকে নিয়ে নামাজ আদায় করো, ছোট বাচ্চাদেরকে নিয়ে একসাথে নামাজ আদায় করো, সব কিছু, লেখাপড়া করলো কিনা, পড়তে বসছে কিনা, আবার বাড়ি থেকে বিচার আসে, আমাকে এটা বলেছে তোমার ছেলে, তোমার মেয়ে এই এই কাজটা করেনি, আবার তাকে বলা হয় বাবা এটা করো, এটা করো, এটা করবে না, নামাজের কথা কি আমরা কখনো বললাম, নামাজের কথা কি আমরা কখনো তাদেরকে বলেছি, এই জিনিসগুলো আমরা একটু লক্ষ্য রাখি। মা বাবা হচ্ছে সন্তানের জন্য শিক্ষার একটা স্থান, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যা কিছু দেখেন ওইটা কিন্তু শিক্ষার স্থান আমরা বলে থাকি, কিন্তু মূল শিক্ষা হচ্ছে নিজের বাড়িতে। এখন ক্লাসের মধ্যে কয় ঘন্টা আপনি আপনার বাচ্চাকে দিয়েছেন, কতটুকু সময় পড়েছে, সহায়িকা বলা হয়, আর মূল তো আপনার বাড়িতে বসে আপনাকে পড়াতে হবে, গাইড দিয়ে পড়াতে হবে। তো সেজন্য দর্শক শ্রোতা, আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য, সুশিক্ষা দেওয়ার জন্য, নৈতিকতা শেখার জন্য আমাদের খুবই চেষ্টা করতে হবে। সন্তানের ব্যাপারে হাই হুতাশ করা যাবে না, সন্তান আমরা নিজের হাতেই খারাপ করে দিচ্ছি, সন্তান কান্নাকাটি করছে, আপনি মোবাইল কিনে দিচ্ছেন, গেমস নিজে আপনি ইনস্টল করে দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি কার্টুন নিজে দেখাচ্ছেন, তো এরপরে যদি বলেন যে আমার সন্তান আমার কথা শুনছে না, আমার সন্তান কেমন আচরণ করছে, কার্টুন দেখে দেখে কার্টুনের মতো আচরণ করছে, কারণ তাদের মাইন্ড ফ্রেশ, যা কিছু দিবেন তাই তার মধ্যে যাবে। তো এই জিনিসগুলো আমি বিনীতভাবে আরজ করবো, এই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখবেন, সন্তানের প্রতি খেয়াল না রাখলে এই সন্তান বড় হয়ে আপনাদের প্রতি খেয়াল রাখবে না, এটা আমাদের জন্য খুবই অসরে সংকেত হয়ে দাঁড়াচ্ছে। এই বৃদ্ধাশ্রম বাড়ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন নামে আপনার এইগুলো বেড়েই চলছে, এটা কাম্য নয় আমাদের দেশের জন্য। আমরা মুসলমান, আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হওয়া উচিত। মা বাবার ভরণ পোষণের সন্তানের উপর ওয়াজিব, এই সেই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, এটা কিভাবে হতে পারে? তো সেজন্য আমরা সেই সন্তানকে সুশিক্ষাটুকু আমরা শুরু থেকেই দেওয়ার চেষ্টা করি এবং আল্লাহ তাআলার ভয় তার মধ্যে দেই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিখাই, আহলে বাইতের প্রেম মোহাব্বত শিখাই, কোরআনুল কারিমের শিক্ষা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই সন্তান আপনাদের চোখে ঠান্ডা হবে, এই সন্তান আপনাদের জন্য সদকায় জারিও হবে, আপনি ইন্তেকাল করার পরেও সন্তান আপনার কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আমরা প্রায় শুনে থাকি আপনার মৃত্যুর কথা চিন্তা করতে হবে, মৃত্যুর কথা চিন্তা করলে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন, গুনাহ থেকে বাঁচা যায়। এখন এটা চিন্তা কিভাবে করবে? তসবির মতো কি আমরা মৃত্যু 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 জপতে থাকবো তাহলে কি হয়ে যাবে?
সুন্দরভাবে
বলেছিলেন
যে ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে,
জি,
তার ভালো মৃত্যু হবে এবং তার জন্য সুসংবাদ এই বিষয়ে রয়েছে। মৃত্যুর কথা স্মরণ করা অতীব জরুরি, কারণ এটার মাধ্যমে আমার অনন্তকালের প্রস্তুতি। মানুষ যখন বিদেশ যায় এয়ারপোর্টের কথা খুব চিন্তা করে, আমি প্রথম যাব এয়ারপোর্টে, কিভাবে যাব, কিভাবে ঢুকবো, কিভাবে চেক হবে, হ্যাঁ, আমার এখানে ইমিগ্রেশনের মধ্যে কি জিজ্ঞাসা করবে, অনেক ধরনের টেনশন। পূর্বে যারা এখান থেকে অতিবাহিত হয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি তো গেছেন, আপনি তো বর্ডার পার হয়েছেন, বা আপনি তো ধরা খেয়েছেন, কেন ধরা খেলেন, বা কিভাবে বর্ডার পার হলেন, ইত্যাদি ইত্যাদিভাবে জিজ্ঞাসা করা হয়। ঠিক তেমন মৃত্যুর এই বিষয়টা, মৃত্যুর বিষয়টা যখনই আসে, তো বুজুর্গানের দিন নেককার গণ কীভাবে স্মরণ করতেন, আমরা কীভাবে স্মরণ করি? আপনি যেটা বলেছেন যে প্রশ্ন করা হচ্ছে তাকে অজিফার মতো করবে, মৃত্যু মৃত্যু, আমিরুল ইসলাম বলে এটা অন্তরে উপলব্ধি করা, অন্তর থেকে মৃত্যুকে উপলব্ধি করা এবং অন্তরের মধ্যে এই বিষয়টাকে জাগ্রত করা। আর এই জিনিসটা কখন জাগ্রত হবে আমি বুঝবো কীভাবে, যখন আমার গুনাহ ছাড়ার অভ্যাস চলে আসবে, গুনাহের প্রতি আমার অনাগ্রহ সৃষ্টি হবে, গুনাহের প্রতি আমার আফসোস সৃষ্টি হবে। তো এইভাবে, তো একটা উদাহরণ দেব, এক বুজুর্গানের দিন এক বাদশাকে বলল যে আপনি মৃত্যুর কথা স্মরণ করেন, আপনার মধ্যে প্রশান্তি চলে আসবে, আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন এবং পরকালীন সাফল্য অর্জন হবে। তো বাদশা বেশ কিছুদিন মৃত্যুর কথা স্মরণ করলো, করার পরে ওই দরবেশ ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলল যে আপনার কথা অনুযায়ী আমি মৃত্যুর কথা স্মরণ করছি কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন নেই, আসছে না। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই এলাকার মধ্যে খুব প্রসিদ্ধ ছিল, তো তিনি বললেন যে বাদশা আমি যে কাজ কর বলবো সেটাকে আপনি করতে পারবেন? বলে হ্যাঁ অবশ্যই। বলে একদিনের জন্য আপনার বাদশাহী আমাকে দিয়ে দেন, আপনার বাদশাহী আমাকে দিয়ে দেন, আর এই বাদশার যত কার্যক্রম আছে হুকুম আকাম যা কিছু সব আমারটা চলবে। তো বাদশাহ এক বাক্যে রাজি হলেন, কারণ এমন একজন নেককার ব্যক্তি, এমন পরেজগার যার আল্লাহওয়ালা হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই এলাকার মধ্যে পৌঁছে যান। তো যখনই বাদশাহ তাকে দিয়ে দিলেন তার সালতানাত সব কিছু, তো ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে বাদশাহকে কয়েদ করো এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। যখন এটা করা হলো তো কয়েদিরা তাকে বন্দি করে ফেললো, ধরে ফেললো এবং নির্ধারিত সময়ে তার গলা কাটা হবে সবার সামনে ঘোষণা করা হলো। তো এইভাবে যখনই মৃত্যুদণ্ডের কথা ঘোষণা হলো বাদশাহ অবাক হয়ে গেলেন যে আমি কী করলাম, বাদশাহ ছেড়ে দিলাম, এখন আমি মারা যাব। তো ঠিকই এভাবে দেখতে দেখতে ওই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসলো, তাকে সেই জল্লাদ নির্ধারিত প্রক্রিয়া তাকে শোয়ানো শুরু করলো। এইভাবে সেই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা তার কাছে গেল এবং জল্লাদকে ইশারা দিবে। এই সময়ের মধ্যে আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলাই তিনি দেখলেন যে বাদশার শরীর ঘেমে গেছে, তার চেহারা রং পাল্টে গেছে ইত্যাদি। এভাবে যখন দেখলেন তখন বুজুর্গানের দিন রহমতুল্লাহ তাআলা যখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত জল্লাদকে হুকুম করবে সেই কিছুক্ষণ পূর্বেই বাদশাহ থামিয়ে দিলেন এবং বাদশাহকে সসম্মানে নিয়ে আসলেন, বললেন যে আমি মৃত্যুর কথা স্মরণ করতে বলেছি এইভাবে। তখন বাদশাহ দেখলো যে সে মনেই করেছিল যে হ্যাঁ আমি তো আজকে বাদশাহ তাকে দিয়ে দিয়েছি তা আমার মৃত্যু এইভাবে। তখন বাদশাহ বুঝতে পারলো যে আসলে মৃত্যুর কথা কীভাবে স্মরণ করতে হবে, তো পিছনের জীবনের কথা এবং মৃত্যুকে সামনে দেখা এই মুহূর্তে হয়ে যেতে পারে। এইভাবে যখনই বাদশাহ প্র্যাকটিক্যাল দেখলো তখন বললো যে হ্যাঁ, বুজুর্গানের দিন রহমতুল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন, হ্যাঁ, আরাম মধ্যে থেকে জাজিমের মধ্যে বসে ভালো খাবার খেতে খেতে এসি রুমে বসে বসে ওই মৃত্যুর কল্পনা হয় না। মৃত্যুর কল্পনা, মৃত্যুর চিন্তার উপকারিতা অর্জনের জন্য সেই পরিবেশটাকে
তৈরি করতে হবে। এক্ষেত্রে কোনো মৃত ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, তো তার থেকে আমরা সবক গ্রহণ করতে পারি, কবর স্থানের দিকে আমরা তাকিয়ে সেখান থেকেও কি আমরা সবক গ্রহণ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে চিন্তা করা, নিজের বাবাকেও তো হয়তো অনেকের বাবা নেই, দাদা নেই, নিকটাত্মীয় অনেকে নেই, তারা কিভাবে আপনার ইন্তেকাল হয়েছে, তাদের ইন্তেকাল কিভাবে হয়েছে, এই জিনিসগুলো যখন দেখবে মানুষটি গোসল করছে, গোসল করাচ্ছে, আগে নিজে করতো এখন মানুষই করাচ্ছে, খাটি উঠাচ্ছে, কাফনে কাপড় পরাচ্ছে, কবরে নামানো হচ্ছে, কবরে মাটি দেয়া হচ্ছে, এই জিনিসগুলো যখন আপনার উপলব্ধি করবে তখন কিন্তু নিজের মধ্যে একটা অস্থিরতা ভাব চলে আসবে এবং এই মৃত্যুর যে চিন্তাটা এটা কিন্তু অটোমেটিক্যালি তার মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ। এভাবে করে আমরা মৃত্যু চিন্তা করি, কারণ মৃত্যু চিন্তা করা এটা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে। যেভাবে করে আমাদের সমাজের মধ্যে আপনার মারামারি, হানাহানি, কাটাকাটি, মানুষকে ধোকা দেয়া, মানুষের ইজ্জতকে নষ্ট করা, মানুষের দিলে কষ্ট দেয়া, মানুষের মান সম্মান নিয়ে খেলা করা ইত্যাদি ইত্যাদি যত প্রকার খারাপ কাজ রয়েছে, আল্লাহ তাআলা নাফরমানি রয়েছে মানুষের সাথে করা হচ্ছে। কিছু কিনতে যাবেন সেখানে ধোকা, মানুষের সাথে চলাফেরা করবেন সেও ধোকা, কাউকে কর্জ দেয়া যাচ্ছে না, এখন কর্জ দিলেই কর্জ নিয়ে উধাও হয়ে যায়, কর্জ যিনি দিয়েছেন তিনি পেরেশানিতে পড়েছেন, কাউকে চোখ রাঙানি দেয়া, কাউকে মারধর করা, মানুষের সামনে খুন করে ফেলা ইত্যাদি ইত্যাদি। তো যখন এই মৃত্যুর কথা চিন্তা করবেন, মৃত্যুর কথা চলে আসবে, তখন আপনার মধ্য থেকে এই জিনিসগুলো দূর হতে থাকবে, তখন নিজেকে তুচ্ছ মনে হবে যে আমি সবচেয়ে নিকৃষ্ট, জগতের মধ্যে যত নিকৃষ্ট বান্দা রয়েছে তার চেয়েও আমি নিকৃষ্ট, এই জিনিসগুলো উপলব্ধি নিজের মধ্যে আসবে এবং তখন অন্য কাউকে আপনার চোখে খারাপ মনে হবে না যে সে আমার চেয়ে ভালো। এজন্য বুজুর্গানে কিরামগণ বলেন যে যে বয়সে ছোট তো তার ব্যাপারে সুধারণা রাখো এভাবে যে সে আমার বয়সে ছোট, সে আমার চেয়ে কম গুণা করেছে, সে আমার চেয়ে ভালো। যে বয়সে বড় তার ব্যাপারে এই ধারণা করো সে তো আমার বয়সে বড়, সে আমার চেয়ে বেশি নেকির কাজ করেছে, সে আমার চেয়ে ভালো। এভাবে করে ধ্যান করা, নিজেকে তুচ্ছ মনে করা, আল্লাহ তাআলা কাছে বড় হওয়ার জন্য দুনিয়াতে সকলের কাছে তুচ্ছ হওয়াটা এটা খুব আপনার একটা ভালো জিনিস এবং ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন যে আল্লাহ তাআলার জন্য সিফ আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলার জন্য নিজেকে তুচ্ছ মনে করে যে আমি কিছু না। এজন্য আপনার ই রয়েছে যে আপনার এই শীতকাল এখন বিভিন্ন জায়গাতে ই হবে, আপনার কি বলে বীজ বপন করা হবে, তো যেই গাছেরই যেই চারা গাছ আপনি উঠাতে চাচ্ছেন অথবা বীজ বপন করতে চাচ্ছেন, আপনি দেখবেন বীজটি যখন মাটিতে দেয়া হয় মাটির সাথে সে মিশে যায়, মিশে যাওয়ার পরে ওখান থেকে কিন্তু আপনার কি হয় চারা গজায় আর এই চারাটাই আস্তে আস্তে করে বৃক্ষে পরিণত হয়। এই জিনিসটি আমাদের বুঝতে হবে যে যদি কিছু অর্জন করতে চাও তাহলে নিজেকে ছোট মনে করতে হবে, বড় মনে করা চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর চিন্তা করা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা নসিব করুন আমাদেরকে এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সংক্ষিপ্ত সময় রয়েছে আমাদের মাঝে, আমাদের সুন্নাতের কাছে প্রশ্ন করা হয়েছিল ডায়াবেটিস থেকে বাঁচার জন্য কিছু পরামর্শ চেয়েছিলেন, তো সংক্ষিপ্তভাবে আমাদের সুন্নাত অনেকগুলো ই দিয়েছেন যে যাদের ই রয়েছে শীতকালে দেখা যায় হাঁটা চলা আমরা একটু কম করি, খাবার দাবারও আমরা বেশি করে খাই, ঘুমও বেশি যাই, তো শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো সেজন্য প্রথমত তো আমাদের নিজেদের চেক করা উচিত, অনেকে আমরা টেস্ট করি না, লিপিড প্রোফাইল, সুগার এবং ব্লাডের আরও কিছু টেস্ট রয়েছে, এগুলো আমাদের করা উচিত। করলে বোঝা যায় যে প্রাথমিকভাবেই যদি এটা ধরা পড়ে যায় তখন কি আর কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে ডায়াবেটিস আমাদের জন্য এখন একটা কমন রোগ হয়ে যাচ্ছে, অনেকেরই এই রোগ হয়ে যাচ্ছে। সেজন্য খাবার দাবার, চিনি জাতীয় খাবার, চিনি এগুলো আমাদের থেকে বাঁচতে হবে, চিনি খাওয়া থেকে আমাদের বাঁচতে হবে। আমি সুন্নাত এটা খুব ই করে বলেছেন যে চিনি খাওয়া থেকে, চিনিকে বলা হয় কি বলা এটাকে,
মিষ্টি বিষতুল্য।
হ্যাঁ, মিষ্টি বিষতুল্য। তো এজন্য আমার বেকারি জাতীয় খাবার কম খাওয়া, বা বেঁচে থাকলে অনেক ভালো। তারপরে খাবার দাবারে আমাদের কন্ট্রোলিং নিয়ে আসা, এবং ডায়াবেটিসের যে কিছু লক্ষণ ডাক্তাররা বলে থাকেন, বিভিন্ন ডাক্তার বিভিন্নভাবে এটাকে রিসার্চ করে বের করেছেন, যে মুখ বারবার পানির পিপাসা লাগা, মুখ শুকনো হয়ে যাওয়া, শরীরে দুর্বলতা চলে আসা, ওজন হ্রাস হয়ে যাওয়া, ক্রমশ ওজন কমে যাওয়া, আপনার হাত পা মনে হচ্ছে কামড়াচ্ছে, কেউ টিপে দিলে ভালো লাগবে, এভাবে করে অনেকগুলো কারণ রয়েছে। এরপর স্রাব বেশি বেশি আসা, পানি কম খাচ্ছেন কিন্তু প্রস্রাব ঠিক মতো অনেক হচ্ছে। তো এই জিনিসগুলো যখনই হয়, আপনার ডায়াবেটিস হয়েছে এটা মনে না করে ডক্টরের শরণাপন্ন হয়ে আপনি এগুলো চেক করাবেন। আবার অনেক সময় দেখা যায় যে কিছু ল্যাবরেটরি রয়েছে, ওখানে কি ডিক্লেয়ার করে দেয় কি ডায়াবেটিস হয়েছে, আবার অন্য জায়গায় গিয়ে যখন ই করা হয় তখন ডায়াবেটিসই হয় নাই। এ ধরনের কিছু আপনার ডায়াগনস্টিক সেন্টারেরও কিছু আপনার ভেদাভেদ রয়েছে। অনেক জায়গায় ভালো টেস্ট যেখানে হয় ওখানে কি আমাদের করানো উচিত। আর সবচেয়ে উত্তম হচ্ছে দিনে দিনে টেস্ট করা, কেন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে দিনে যারা থাকে তারা অভিজ্ঞ থাকে, রাতের দিকে দেখা যায়, আমি বলেছে রাতের দিকে অনভিজ্ঞ লোক থাকে অর্থাৎ চালানোর জন্য অনেক সময় দেখা যায়। তো সেজন্য এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখব, আর নিজেকে রোগ থেকে বাঁচানোর জন্য পরহেজগারিতা অবলম্বন করা, বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন খাবার থেকে, বারবার পেট ভর্তি করে খাবার খাওয়া থেকে, ক্ষুধা থেকে কম খাওয়া এবং ভালোভাবে চিবিয়ে খাওয়া থেকে আমরা এগুলো যদি করি তাহলে দেখা যাবে যে আমরা অনেক ধরনের রোগ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি।
হয়ে যখন এভাবে বদলে যায়।